ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতির কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আজ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি এলাকা পরিদর্শন করেছেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা যিনি পশ্চিম তীরে গেলেন। এর আগে পম্পিও আজ বলেছেন যে যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েলকে বর্জন এবং পরিহার করার পক্ষের আন্দোলন মূলত সেমিটিক বিরোধী বা ইহুদি বিরোধী। জেরুসালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে পম্পিও বলেন, এই প্রচেষ্টাকে যেসব সংগঠন সমর্থন করে পররাষ্ট্র দপ্তর তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের সরকারি অর্থায়ন বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে। ফিলিস্তিনিদের নেতৃত্বে বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস, সংক্ষেপে বিডিএস আন্দোলনের সমর্থকরা বলছেন এটি হচ্ছে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ এবং এটি 1980 দশকের বর্জন আন্দোলনের আদলে করা হয়েছে, যা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের পরিসমাপ্তি ঘটাতে চাপ দিয়েছিল। সংগঠকরা একথা অস্বীকার করেছেন যে বিডিএস আন্দোলন সেমিটিক বিরোধী। ইসরায়েল বলছে এই আন্দোলনের অর্থ হচ্ছে সেমিটিজমকে অবৈধ করে নিশ্চিহ্ন করে দেয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগেকার নীতি পরিহার করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান, যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে সরিয়ে আনা এবং পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ মনে না করার মতো যেসব পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু এবং পম্পিও, সেজন্য পরস্পরকে অভিনন্দন জানান। পম্পিও আজ বলেছেন তিনি গোলান মালভূমিতে যাবেন, যা কিনা ইসরায়েল 1967 সালে সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রেখেছে। পম্পিও বলেন, ইসরায়েলের এই অংশটির প্রতি স্বীকৃতি প্রদানের যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছেন তা এটিকে ঐতিহাসিক গুরুত্ব প্রদান এবং বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। ইসরায়েল যে গোলান মালভূমি অধিগ্রহণ করে রেখেছে সে বিষয়টি এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। পম্পিও এই সফরের পর সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবেও সফর করবেন। কোভিড 19-এর যে কারণ করোনা ভাইরাস, তার প্রতিরোধে কার্যকর এবং নিরাপদ টিকা তৈরির আন্তর্জাতিক প্রচেষ্টায় আজ আরও একটি ভালো খবর এসেছে। প্রসিদ্ধ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে ব্রিটিশ ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে যে সম্ভাব্য টিকা তৈরি করেছে তা নিরাপদ এবং তরুণ ও বয়স্ক ব্যক্তি যারা পরীক্ষামূলকভাবে এই টিকা নিয়েছেন তাঁদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই ঔষধ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে 560 জন সুস্থ স্বেচ্ছাসেবক, যাঁদের মধ্যে 240 জনের বয়স 70 বছর এবং তারও বেশি, তাঁদেরকে 2 ডোজ টিকা দেওয়া হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এই গবেষণাপত্রের অন্যতম লেখক ডক্টর মাহেশী রামস্বামী বয়স্ক স্বেচ্ছাসেবকদের দেহে অ্যান্টিবডি এবং টি সেলের প্রতিক্রিয়াকে খুব শক্তিশালী বলে বর্ণনা করেছেন। রামস্বামী বলছেন, এই পরীক্ষার ফলে বোঝা গেল যে আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি ঝুঁকিবহুল অবস্থায় রয়েছেন এই টিকা তাদের সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তবে তিনি বলেন, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। টিকাটি এখন চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ঔষধ কোম্পানি ফাইজার বুধবার ঘোষণা করে যে তাদের তৈরি কোভিড-19 টিকা রোগটির বিরুদ্ধে 90% কার্যকর। এই সপ্তাহের গোড়ার দিকে আরেকটি কোম্পানি মডার্না ঘোষণা করে যে চূড়ান্ত পর্যায়ে অন্তর্বর্তী বিশ্লেষণে তাদের টিকা প্রায় 95% কার্যকর হয়েছে। টিকা তৈরির এই বাহ্য সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়ে গেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৩০ জন প্রাণ হারিয়েছেন এবং সংক্রমিত হয়েছেন আরো ২৩৬৪ জন। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
করোনার দ্বিতীয় সংক্রমণ বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে ভ্যাকসিন ছাড়াই দ্বিতীয় সংক্রমণ রুখতে হবে। সংস্থাটির জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেছেন, ভ্যাকসিনের দিকে তাকিয়ে লাভ নেই, ভ্যাকসিন এখনই আসছে না। শুধু তাই নয়, ভ্যাকসিন কোনো জাদুকরি সমাধান নয়, একথাও বলেছেন। মাইকেল রায়ানের মতে উল্লেখযোগ্য পর্যায়ে সবার কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ৬ মাস সময় লেগে যাবে। খবরটি বাংলাদেশের মানুষকেও আতঙ্কিত করেছে, যদিও করোনার দাপট এখন পর্যন্ত সহনীয় রয়েছে। তবে করোনা নতুন শক্তি নিয়ে বাংলাদেশে আসছে, প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিন দেখলেই তা বোঝা যায়। গত তিন দিনের স্বাস্থ্য বুলেটিন বলছে শীত আসার আগেই দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী, ২৩৬৪ জন সংক্রমিত হয়েছেন। গত ২রা সেপ্টেম্বরের পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। সরকারের তরফে বলা হয়েছে শীতে করোনা আবার ঝেঁকে বসতে পারে, আলামত অবশ্য সেরকমই ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানীতে বৃহস্পতিবার থেকে মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে, মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে। এখনও অনেকেই মাস্ক পরার ব্যাপারে উদাসীন। ধর্মীয় উপাসনালয়ে কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকারি অফিসগুলোতেও মাস্ক ছাড়া সেবা পাওয়া যাচ্ছে না। বেসরকারি প্রতিষ্ঠানে এখনও নো মাস্ক নো সার্ভিস পুরো কার্যকর হয়নি। গলায় বাহারি মাস্ক ঝুলিয়ে রাখার নতুন এক স্টাইল চালু হয়েছে। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন এই আচরণ বিপদ ডেকে আনবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো প্রবাসী দেশে ফিরলে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নেওয়া হবে, এমনটা বলা হয়েছে। বাংলাদেশ বিমান ব্যাংকক, ম্যানচেস্টার, মাস্কাট, কাঠমান্ডু ও কুয়েত রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জনগণকে এই বলে আশ্বস্ত করেছেন যে আগামী বছরের গোড়ার দিকেই ভারতে করোনা ভাইরাসের কার্যকর টিকা আসছে। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আগামী বছরের গোড়াতেই ভারতে আসছে করোনার ভ্যাকসিন। ভারতের এক বেসরকারি বৈদ্যুতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের মানুষকে আশ্বস্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তিনি বলেন, সামনের বছরের গোড়াতেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। আগামী বছর জুন জুলাই মাসের মধ্যে ২৫ থেকে ৩০ কোটি ভারতবাসীকে করোনার ভ্যাকসিন দিয়ে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে দিল্লিতে ফের লকডাউন জারির সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দিল্লিতে পর্যাপ্ত মাত্রায় টেস্টিং হচ্ছে না, দিল্লির করোনা পরিস্থিতির উপর কেজরিওয়াল সরকার ঠিকমতো নজরও দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তার বক্তব্য, করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লির সরকারকে কেন্দ্রের তরফে পর্যাপ্ত অর্থ সাহায্য করা হয়েছে, এখন সেই টাকা কোন খাতে কিভাবে খরচা হয়েছে সেই হিসেব যদি কেজরিওয়াল সরকার দেখাতে পারে তবে কেন্দ্রের তরফে প্রয়োজনে আরও সাহায্য করা হবে। দিল্লির পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকারের নজর রয়েছে, সমস্ত রকম জরুরি সাহায্য কেন্দ্রের তরফে করা হবে। দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় এইমসের অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ঘোষণা করেন যে কোভিড-১৯ বিরুদ্ধে লড়াই হচ্ছে যুদ্ধে যাবার মতোই, সেখানে প্রধান সেনাপতির প্রয়োজন পড়ে। সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল গোল টেবিল আলোচনায় বাইডেন বলেন, আমিও ভুল করব, তবে আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি যে ভুল করলে আমি সেটা স্বীকার করব এবং আমি তার দায় গ্রহণ করব। তিনি এই সব সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বীর যোদ্ধা বলে অভিহিত করেন। ৩রা নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রাক্কলিত বিজয়ী বাইডেন বলেন, তিনি শপথ গ্রহণের পর অঙ্গরাজ্যের গভর্নরদের তাদের রাজ্যে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার, রোগ পরীক্ষা, তার সূত্র নির্ণয় ও শারীরিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেবেন। তিনি বলেন, তিনি এই জন্য ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট ব্যবহার করবেন। এদিকে নিউইয়র্ক সিটি ঘোষণা করেছে যে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তারা সেখানকার সরকারি স্কুলগুলোতে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ বন্ধ করে দিচ্ছে। মেয়র বিল দে ব্লাসিও বলেন, এই সপ্তাহের মধ্যে শহরে ৩% লোক পরীক্ষায় কোভিড সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন, যা আসলে এই রোগে সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে বুধবার জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে, যাতে মিয়ানমারকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে স্থায়ীভাবে প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, টানা চতুর্থবারের মতো গৃহীত প্রস্তাবটিতে মিয়ানমারকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান সহ সমস্যাটির মূল কারণ খুঁজে বের করা, প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং প্রত্যাবর্তনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা। খবরে বলা হয়, মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওয়াইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে, যাতে পৃষ্ঠপোষকতা প্রদান করে 104টি দেশ এবং প্রস্তাবের পক্ষে ভোট দেয় 132টি দেশ, বিপক্ষে 9টি এবং ভোটদানে বিরত থাকে 31টি দেশ। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সাময়িক আদেশ, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত শুরুর বিষয় এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের মিয়ানমারের জাতীয় নির্বাচন সহ অন্যান্য ক্ষেত্রে অব্যাহতভাবে বঞ্চিত করার মতো নতুন বিষয়গুলো এবারের প্রস্তাবটিতে উঠে এসেছে বলে খবরে বলা হয়েছে। প্রস্তাবটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন, যতদিন পর্যন্ত মিয়ানমারের উপর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না, ততদিন এই সমস্যার সমাধান প্রায় অসম্ভব। তিনি বলেন,
জাতিসংঘ সর্বশেষ যে রোহিঙ্গাদের ব্যাপারে যে সিদ্ধান্তটি নিল, সেই সিদ্ধান্তটিকে আমরা স্বাগত জানাই, কিন্তু প্রশ্নটা হলো যে এই ধরনের সিদ্ধান্ত অতীতেও জাতিসংঘ নিয়েছে, হয়তো ভবিষ্যতেও নেবে, কিন্তু যে রোহিঙ্গা সংকটের যে গভীরতা তা দিন দিন বাড়ছে, এটা কমেনি। ফলে এই ধরনের সংকট আমাদের কোনো আশার আলো দেয় না, আশার আমাদের কোনো উৎসাহিত করে না। আমরা করি যে একমাত্র রোহিঙ্গাদের সমস্যার সমাধান নিহিত রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার মধ্যে দিয়ে। ফলে নাগরিকত্ব বিষয়টা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ফেরত নিয়ে উদ্যোগটা মায়ানমারকে নিতে হবে, তাহলেই এই সংকট সমাধান সম্ভব। সেই সাথে আমি মনে করি শুধুমাত্র রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া নয়, যারা এই অ্যাট্রোসিটির সাথে জড়িত ছিল, রোহিঙ্গা গণহত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এমূলক ব্যবস্থা করা প্রয়োজন, না হলে এ ধরনের ঘটনা বারে বারে ঘটবে, এই সংকটের সমাধান হবে না। আমি একই সাথে এটাও মনে করি যে যতদিন পর্যন্ত না মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা যায়, ততদিন পর্যন্ত মিয়ানমার এ ব্যাপারে কোনো উৎসাহিত হবে না তাদের নিজ দেশের নাগরিকদেরকে ফেরতে। এখানে নির্বাচন হয়েছে, নতুন একটি সরকার আসতে যাচ্ছে, কিন্তু পুরনো বোতলে নতুন মদ, অর্থাৎ সুচি ফেরত আসছেন, কিন্তু তাতে করে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে, আন্তর্জাতিক পরিসরে অর্থনৈতিক অবরোধ আরোপ করার মধ্যে দিয়ে যতদিন পর্যন্ত না মিয়ানমারকে চাপের মুখে রাখা যায়, ততদিন পর্যন্ত তারা রোহিঙ্গাদেরকে ফেরত দেবে না।
উল্লেখ্য, 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমদের উপর ব্যাপক হামলা, হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতন নিপীড়ন চালালে অন্তত 7.5 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 8 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। প্লাস্টিক কারখানা ক্রাশার মেশিন ব্লাস্ট করেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ক্রাশার মেশিনের মাধ্যমে প্লাস্টিকের দানা বের করা হয়। আহত শ্রমিকদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে ঘটনাস্থলেই 5 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকদের দেহ টুকরো টুকরো হয়ে যায়, দেহাংশ বেশ কিছু দূরে ছিটকে যায় বলেও খবর। প্রসঙ্গত বলা যেতে পারে, কিছুদিন আগেই মালদাতে টোটো বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছিল। মালদা শহরের বাগবাড়ি বাসস্ট্যান্ডের কাছে ঘোড়াপীর এলাকায় একটি টোটোয় বিস্ফোরণ ঘটে। ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল টোটো চালকের দেহ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল গোটা এলাকা। এরপরই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই মালদায় আবার বিস্ফোরণ। এবারও বিস্ফোরণে কেঁপে উঠল শহর। এলাকাবাসীরা উদ্ধার কাজ শুরু করেছেন, পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বলে খবর। পরমাশিস ঘোষটায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের এই মাথার বাড়ি চ্যানেলের স্বাভাবিক গভীরতা 15 মিটারেরও বেশি। খনন যন্ত্র কেসিপিয়া 5 আরো 3 মিটার গভীর করে দিচ্ছে চ্যানেলটিকে। চ্যানেলের বাইরে সাগরের গভীরতা 30 মিটার। এমন গভীরতায় নোঙর করতে পারে মালবাহী বড় জাহাজ। কেবল গভীরতা নয়, বঙ্গোপসাগরীয় আধিপত্য ও ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে মাতারবাড়িতে শুরু হয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ।
মহেশখালীর মাতারবাড়িতে আমাদের যে সমুদ্র বন্দর হচ্ছে, এটা আমাদের অর্থনীতিতে একটা বিশেষ ভূমিকা রাখবে। এই কারণে যে এখানে মাদার ভেসেল সহ সারা পৃথিবী থেকে বড় বড় জাহাজগুলো এখানে ফিরতে পারবে। এখানে আমাদের পণ্যের কস্টিং কমে যাবে। সমুদ্র বন্দর আমাদের অর্থনৈতিক অঞ্চল, এই সকল কার্যক্রম যখন একটা সময় শুরু হবে, তখন এই অঞ্চল তো শুধু কক্সবাজার না, শুধু বাংলাদেশের না, এটা একটা আন্তর্জাতিক শহর হিসাবে পরিগণিত হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন যে আগামী সিঙ্গাপুর হবে এই মহেশখালী।
বলছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করছে জাপানের বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, সংক্ষেপে বিগ বি। বন্দরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 18,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 13,000 কোটি টাকা দেবে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। অবশিষ্ট 5,000 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2026 সালের ডিসেম্বরে চালু হতে পারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর।
মাতারবাড়ি উইল প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ এটা শুধুমাত্র এই প্ল্যান্টগুলি না, এটা একটা একটা বড় একটা সমুদ্র বন্দর হিসেবে কাজ করবে। এবং এখানে একটা সুবিধা আছে আমাদের, যেখানে ড্রাফটটা খুব ভালো হতে অনেক বড় বড় মাদার ভেসেলগুলো আসতে পারবে। তো এটা শুধুমাত্র একটা দুইটা প্রজেক্ট করে তো এত বড় আপনার দ্বীপকে ডেভেলপ করে আমাদের জন্য ইকোনমি হতো না। তো সেই জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিল যে এটা একটা মানে একটা কম্পোজিট একটা ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে ডেভেলপ সৃষ্টি করার জন্য।
বলছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, মাতারবাড়ি, কক্সবাজার।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারীকণ্ঠে। আজ আমরা কথা বলবো স্টেম নিয়ে, অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত। এই চারটি বিষয়ে নারীরা কতদূর এগিয়েছেন, তারা কি এই পেশায় আসতে চান, আসলেও তারা কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন তাহলে কেমন সাহায্য পাচ্ছেন তারা। এই স্টেমের নানা বিষয় নিয়ে কথা বলবো এবং সেই জন্য আমাদের আজকে এইখানে এই আয়োজনে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ফেরদৌসী বেগম রিনা। তিনি পেশায় একজন বায়োটেকনোলজিস্ট এবং যুক্ত হয়েছেন স্টেম নিয়ে কাজ করছেন দুজন নারী, তারা রয়েছেন কানাডায়, আমরিন রহমান এবং একজন বিদেশিনী যিনি বাহামাজের, তার নাম হচ্ছে ডিয়ান্ড্রে উইলসন। আসুন শোনা যাক তাদের সঙ্গে আমার কথোপকথন।
আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই, স্টেম নিয়ে আপনারা কবে কিভাবে কাজ শুরু করলেন?
So I started working in STEM and STEM outreach when I was actually in my undergrad.
ডিয়ান্ড্রা বললেন, আমি আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম যখন আমি স্টেম এবং স্টেম আউটরিচে কাজ করা শুরু করি। আমি সেখানে কৃষ্ণাঙ্গ ইঞ্জিনিয়ারদের ন্যাশনাল সোসাইটি নামে একটি প্রোগ্রামে যোগদান করি এবং এই জাতীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার সুযোগগুলি আমার চোখ খুলে দেয়। আপনি কি কোনো নির্দিষ্ট বয়সসীমার মেয়েদের নিয়ে কাজ করে থাকেন নাকি সবার জন্য? ডিয়ান্ড্রা বলেন, আমি বিশেষ করে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে এবং উচ্চ মাধ্যমিক ছাত্রীদের সঙ্গে প্রচুর কাজ করে চলেছি। এমন একটি বয়স যখন তারা ভাবতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়াশোনা করতে পারে বা বোঝার চেষ্টা করে তাদের আগ্রহ কোন বিষয়ে বেশি, এবং এই বয়সে স্টেমের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া যাতে তারা বুঝতে পারে যে এটি একটি বিকল্প পথ এবং এমন একটি পথ যা তারা সম্ভবভাবে অনুসরণ করতে পারে। সংখ্যালঘুদের সঙ্গেও আমি স্টেম নিয়ে কাজ করে থাকি। কৃষ্ণাঙ্গ আদিবাসী এবং ভিন্ন বর্ণের মানুষের সঙ্গে আমি কাজ করি কারণ এই জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে। আমরিন, আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে স্টেম নিয়ে কাজ করা শুরু করলেন? আমরিন বললেন, আমার পরিবারে আমি প্রথম প্রজন্মের মহিলা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার সামনে কোনো রোল মডেল ছিল না, আমি নিজ ইচ্ছাতে এত দূর এসেছি। এই পথে আমাকে গাইড বা পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। আমি স্নাতকোত্তর করার পর কাজ করতে যেয়ে এই পেশাতে বৈষম্য অনুভব করলাম এবং তারপর আমি রেডিওতে প্রোগ্রাম করা শুরু করি এই বিষয় নিয়ে। একটি পডকাস্টের মাধ্যমে আমার যাত্রা শুরু। আমার পডকাস্টে বা রেডিওতে বিশেষ করে আদিবাসী ভিন্ন বর্ণের মানুষদের সংগ্রামের কথা তুলে ধরি যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। ডিয়ান্ড্রা, আপনি যখন স্টেম নিয়ে কাজ শুরু করেন তখন সর্বপ্রথম কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন?
I grew up in the Bahamas.
আমি বাহামাজে বড় হয়েছি এবং বাহামাজে তখন খুব বেশি মেয়েরা এসব বিষয় নিয়ে পড়াশোনা করত না, যে কারণে আমার নিজেকে নিজে তৈরি করতে হয়েছে এবং এটি ছিল আমার জন্য প্রথম এক প্রকার প্রতিবন্ধকতা। কেননা আমার ক্লাসে আর কোনো নারী ছিল না যে আমার মতো দেখতে, সেটি ছিল আমার জন্য একটি মানসিক চাপ। কিন্তু ওই মানসিক চাপ কাটিয়ে উঠে আমি এগিয়ে গেছি। এখন আমার মতো মেয়েদের আমি সাহায্য করি এই পেশায় আসার জন্য।
ফেরদৌসী বেগম রিনা, আপনি বহুদিন ধরে বায়োটেকনোলজি নিয়ে কাজ করছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনি কিভাবে পেরেছেন, আপনার শুরু কবে থেকে এবং কিভাবে পেরেছেন এই স্টেরিওটাইপ যেটা সেটাকে ভাঙতে?
বায়োটেকনোলজি এখন একবিংশ শতাব্দীর, এই 21st সেঞ্চুরির কিন্তু শতাব্দী বায়োটেকনোলজির শতাব্দী। তো সেখানে বায়োটেকনোলজি পড়াটা কিন্তু আমি এটাকে খুব একটা অন্য রকম বা নতুন কিছু ভাবি না, কারণ এই 20th century যেমন ফিজিক্স এর একটা সময় ছিল যে সমস্ত টেকনোলজিক্যাল উদ্ভব গুলো হয়েছে, আর এখানে এসে আমরা আজকে মেডিকেল সায়েন্স বা আজকে ধরো এই যে COVID-19 এই সবকিছু বা খাদ্য উৎপাদন, আমাদের এই যে 8 billion পিপলের খাদ্য উৎপাদন থেকে শুরু করে সবকিছু মেডিসিন, এগুলোর কিন্তু সমাধান বায়োটেকনোলজির মধ্যেই হবে। এগুলো আমরা যখন ছোটবেলায় পড়তে শুরু করেছি তখন জানতে পেরেছি, তখন ন্যাচারালি ওই তথাকথিত ডাক্তার না হয়ে, মানে তথাকথিত না, ডাক্তার তো আমাদের সমাজে দরকার আছে, মেয়েরা সাধারণত ডাক্তার বা শিক্ষক এগুলো হবে, সেখান থেকে আমি ধারাটায় এসেছি। এটা আমি আগেও একবার বলেছিলাম যে আমার টিচারদের একটা অবদান তো রয়েছে, তার মধ্যে বিভিন্ন পত্র পত্রিকা পড়া, জার্নাল পড়া এবং আমার যে PhD ওরিয়েন্টেশন এগুলো কাজ করেছে বায়োটেকনোলজি বা জেনেটিক একটা অন্য ধারায়। এবং আমার যেটা সবচেয়ে যে জায়গাটা বলার জায়গা, যে আমি গতানুগত ইনস্টিটিউটের যে চাকরি, যেমন আমি অ্যাটমিক এনার্জি কমিশনে বা ওপেন ইউনিভার্সিটিতে না থেকে আমি নিজে প্রথম বাংলাদেশে একটা বায়োটেকনোলজি ল্যাব করেছি, এটা কিন্তু একটা বড় ধরনের ব্রেকথ্রু বাংলাদেশের মধ্যে, যে একটা মেয়ে, এখনো অনেকে ভাবতে পারে না যে একটা মেয়ে কি করে একটা বায়োটেকনোলজি ল্যাব করে। আমাকে অনেকে বলে এটা আপনার একটা অপরাধ যে আপনি বায়োটেকনোলজি নিজে প্রাইভেট ল্যাব করেছেন একটা মেয়ে হয়ে, এটা আপনার একটা অপরাধ। আপনি একটা চাকরি ছেড়েছেন, সরকারি চাকরি, এটাও আপনার একটা অপরাধ। আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছেন, এটাও আপনার একটা অপরাধ। তো এই ধরনের অপরাধ করতে করতেই মনে হয় আমার জীবনটা এইভাবেই যাবে। তবে মেয়েরাই কিন্তু, আমি এখন পর্যন্ত দেখেছি ব্রেক থ্রু গুলো কিন্তু মেয়েরাই করে।
জি, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে নারী কণ্ঠে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, নারীরা কিন্তু সব পেশায় নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, শুধু প্রয়োজন একটু সুযোগের। আর একটু সুযোগ পেলেই নারীরা কিন্তু আকাশ ছুঁতে পারবেন এবং তারা কিন্তু আরো অনেক কিছু অর্জন করতে পারবেন, সেটা শুধু নিজের জন্য নয়, দেশের জন্য। সব আশা করি সবাই এই আশাটি রাখবেন এবং আস্থা রাখবেন নারীদের প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র ছিল প্রথম দেশ যা সকল মানুষের বিশ্বজনীন অধিকারের প্রতিশ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইন্দোনেশিয়া সফরে এক ভাষণে বলেন, এসব অধিকারের মধ্যে সবচেয়ে মৌলিক হচ্ছে ধর্মীয় অধিকার সহ বিবেক স্বাধীনতার অধিকার। তিনি ঘোষণা করেন, ঈশ্বর প্রদত্ত অধিকারের প্রতি আমেরিকার শ্রদ্ধাবোধ আমাদের জাতীয় শক্তিকে বলিয়ান করেছে। তিনি বলেন তার কথায়, সে কারণেই উপনিবেশ শাসন থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভে পশ্চিমী গণতন্ত্রের মধ্যে আমেরিকাই নেতৃত্বদানকারী ভূমিকা রেখেছিল এবং যুক্তরাষ্ট্রেই বিগত দু দশক ধরে ইন্দোনেশিয়ার গণতন্ত্রায়নের পথে ছিল সর্ববৃহৎ সমর্থক। আমাদের বিশেষ বৈশিষ্ট্যই ছিল আমাদের জনগণের স্বাধীনতাকে বরণ করে নেয়া এবং সহিষ্ণুতার সেই ঐতিহ্যকে সমুন্নত রাখা। ইন্দোনেশিয়ার প্রাণবন্ত গণতন্ত্রের স্থান পেয়েছে এখানকার সকল বিশ্বাসী জনগণের একত্রে এবং শান্তিতে থাকবার ঐকান্তিক ইচ্ছা বা বাসনা। সংবিধানেই তা প্রতিফলিত হয়েছে, যেখানে পরিষ্কার বর্ণিত আছে যে প্রত্যেকটি জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ধর্মীয় আচার নীতি মুক্তভাবে পালন করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, ইসলাম ধর্ম খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থান করতে পারবে না, বস্তুত এমন কোন যুক্তি থাকতে পারে না। তিনি বলেন, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী সহিষ্ণুতা ও নানাত্ববাদের দীক্ষাকে এখন আরো বেশি করে লালন করতে হবে। ঈশ্বরের প্রতি নিন্দা জ্ঞাপন যা জীবনকে ধ্বংস করে দেয় তার প্রচলন এখন বেশি দেখা যায়। সরকারিভাবে স্বীকৃত নন এমন ধর্মবিশ্বাসীদের প্রতি বৈষম্যের কারণে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হন, তখনই তারা দুর্ব্যবহার এবং বঞ্চনার শিকার হন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও অনুরোধ রেখে বলেন, আরও ধর্মীয় নেতাদের তাদের ধর্মীয় বিশ্বাসীদের তরফ থেকে যখনই তাদের অধিকার লঙ্ঘিত হবে তার বিরুদ্ধে তাদের সোচ্চার হতে হবে। আমরা চাই আরও ধর্মীয় নেতারা তাদের জন্য নৈতিক সাক্ষী হয়ে থাকবেন। এ ধরনের একটি স্থান হচ্ছে বার্মা, যেখানে সামরিক বাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের দমন করেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, মানবাধিকারের আদর্শকে সমুন্নত রাখতে ইন্দোনেশিয়া আসিয়ান দেশগুলির প্রতি অনুরোধ জানিয়েছিল, তবে সুবিচার যেন এখন থমকে দাঁড়িয়েছে। তিনি হুঁশিয়ার করে দেন, ভবিষ্যতে ধর্মীয় স্বাধীনতার প্রতি গুরুতর হুমকি হবে সকল ধর্মীয় বিশ্বাসী জনগণ, যেমন মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং ফালুঙ্গংয়ের ধর্মীয় রীতিনীতি চীনা কমিউনিস্ট পার্টির সমূহ হুমকির মুখে পড়বে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, ঈশ্বর প্রদত্ত অপরিবর্তনীয় অধিকার হচ্ছে প্রতিটি মানুষের জন্মগত অধিকার, তাই মুক্ত দেশের মুক্ত মানুষকে অবশ্যই সে অধিকার রক্ষা করতে হবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Mario Ritter Jr. and Brian Lynn. Later, we will present our American history series, The Making of a Nation. But first, after two deadly crashes and nearly 2 years of investigation, the Federal Aviation Administration has cleared Boeing's 737 MAX jet for flight. The U.S. Air Safety Agency announced the move early Wednesday. It said the decision comes after a complete and methodical 20-month review process. Air safety agencies around the world grounded the 737 MAX in March 2019, following the crash of an Ethiopian Airlines flight. That happened less than 5 months after another MAX, flown by Indonesia's Lion Air, crashed in the Java Sea. A total of 346 people on both planes were killed. On Wednesday, FAA Chief Stephen Dixon signed an order to cancel the grounding, the longest in commercial aviation history. U.S. airlines are permitted to fly the MAX after the Boeing company changes computers and computer software on each plane. In addition, the company will offer training to pilots on how to fly the aircraft. The FAA said its decision on the 737 MAX was made in cooperation with air safety agencies worldwide. Agencies in Europe, Brazil, Canada, and China are likely to announce their own approvals separately after independent investigations. The U.S. move follows congressional hearings on the crashes. The hearings led to criticism of FAA officials for weak oversight and having close ties to Boeing. The company was criticized for being in a hurry to set up a software system that put profits over safety. In time, the investigation led to the dismissal of Boeing's chief executive officer. Investigators studied anti-stall software that Boeing had developed to keep the 737 MAX balanced when flying. That software pushed the nose of the aircraft down repeatedly on both of the planes that crashed. In each case, a single sensor caused the problem. The FAA required Boeing to change the software program so it does not repeatedly point the nose of the plane down. Boeing says the new software does not override or ignore the pilot's controls like it did in the past. The company also must add new display systems for pilots and change wiring inside the plane. The decision on the 737 MAX comes in the middle of a health crisis that has frightened away passengers and hurt the aviation industry. Air travel in the United States alone is down about 65% from a year ago. Boeing sales of new planes have dropped because of the 737 MAX crisis and the COVID-19 pandemic. Nearly 400 MAX jets were in service worldwide when they were grounded. Boeing has built and stored about 450 more since then. Reuters news agency estimates the company has lost about $20 billion in expected sales. Massachusetts Institute of Technology professor John Hansman teaches classes on the science of flight. He noted that people generally avoid airplanes for a few months after there are problems. The Max case is unusual, but Hansman said he would feel safe flying on a Max. The whole thing has had more scrutiny than any airplane in the world, he said. It's probably the safest airplane to be on.
Drug makers Pfizer and BioNTech said they are within days of seeking emergency use authorization for their COVID-19 vaccine from the U.S. Food and Drug Administration. Pfizer, an American company, and its German partner BioNTech said final results from the large Phase 3 study show the vaccine to be 95% effective against COVID-19. The drug makers said there were 170 confirmed cases of COVID-19 in the study of 43,000 volunteers. Among the confirmed cases, 8 received the experimental vaccine and 162 received a placebo, a shot with an inactive substance. The FDA only requires that a vaccine be at least 50% effective to be considered for emergency use. The agency also wants the drug makers to present 2 months of safety data from the trials, which Pfizer said it had done. Pfizer and BioNTech added that there were no serious safety concerns. They reported that the shot was also more than 94% effective in adults over the age of 65, a high-risk group. Andrew Hill is a researcher at the University of Liverpool's Department of Pharmacology. He told Reuters the 94% protection for older people is key. This is the evidence we needed to ensure that the most vulnerable people are protected. Moderna, another American drug maker, reported this week that early results showed its experimental vaccine to be 94.5% effective against COVID-19. Neither company has published the results in scientific papers, but they are ready to share the information with the FDA and other regulatory agencies around the world. Both vaccine candidates use a new technology known as messenger RNA, or mRNA. To make an mRNA vaccine, scientists create a genetic material that directs the human body to produce antibodies that can recognize and destroy the new coronavirus. The new technology lets drug makers develop and manufacture new treatments faster than traditional vaccines. Dr. Uğur Şahin is the chief executive co-founder of BioNTech. He said, "These achievements highlight the potential of mRNA as a new drug class." He added, we will continue to work with our partners and governments around the world to prepare for global distribution in 2020 and beyond. The two drug makers said they could have as many as 70 million shots ready by the end of this year with the FDA's emergency approval. Both vaccines require two shots. That means 35 million people could receive them by the end of 2020. Health officials expect the first treatments to be given to healthcare workers and other high-risk groups. I'm Mario Ritter, Jr.
Twitter has launched a new feature that lets users post tweets that disappear after a day. The social media company calls the new tweets fleets. The word fleet is an adjective meaning very fast or quick. Fleets can be sent as written messages, pictures, or videos. Twitter says it decided to add the feature after some users expressed concerns about the current tweeting system. Some of you tell us that tweeting is uncomfortable because it feels so public, so permanent, the company said Tuesday in an announcement on its website. Some users also feel a lot of pressure to receive large numbers of likes and retweets, it added. Fleets cannot be retweeted and will not have likes. The only way a person can answer or comment on a fleet is by sending the user a direct message. This prevents any back-and-forth communication between users from becoming a public discussion. To help people feel more comfortable, we've been working on a lower-pressure way for people to talk about what's happening, Twitter said. Fleets were launched so everyone can easily join the conversation in a new way, with their fleeting thoughts. The new Twitter feature comes long after other social media services, including Snapchat, Facebook, and Instagram, added the ability for users to send disappearing messages. Such messages have become increasingly popular with social media users looking for smaller groups or more private messaging. The company had been testing the feature in Brazil, Italy, India, and South Korea before launching it worldwide. Those new to Twitter found fleets to be an easier way to share what's on their mind, the Twitter statement said. Because they disappear from view after a day, fleets helped people feel more comfortable sharing personal and casual thoughts, opinions, and feelings. However, some Twitter users who experimented with the feature said they were worried that the tool may create new possibilities for online abuse. For example, they said fleets could permit the sending of unwanted direct messages. The feature also permits fleet writers to tag people who have blocked them. A Twitter official told Reuters news agency it was listening to suggestions from users and would work to fix safety concerns like the blocking issue. Twitter and other social media companies are under pressure to do a better job of preventing abuses and limiting the spread of misinformation on their websites. Another new Twitter feature set to launch to all users next year is the voice tweet, an audio recording that takes the place of a written message. The company's product designer, Maya Gold Patterson, said many users feel Twitter's 280-character message model is too limiting. And sometimes tweeting isn't the right way of communicating at the moment, Patterson said. So we were interested in exploring how audio could help add an additional layer to the public conversation. The feature has been tested in recent months. I'm Brian Lynn.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In November of 1863, President Abraham Lincoln traveled to Gettysburg, Pennsylvania. He went there to make a speech at a ceremony establishing a military burial ground. 5 months earlier, Confederate General Robert E. Lee had marched his army up from Virginia to invade the North. The Union Army of the Potomac went after him. They met at Gettysburg in the bloodiest battle of the Civil War. Kay Gallant and Frank Oliver tell the story of Abraham Lincoln's speech, the Gettysburg Address.
The Battle of Gettysburg lasted 3 days. General Lee threw his men against the Union Army. The Northern soldiers refused to break. Lee, at last, had to stop fighting. Badly hurt, his army went back to Virginia. Lee left behind a battlefield covered with Confederate dead. More than 3,000 Confederate soldiers had been killed. Union losses were almost as heavy. 2,500 Union soldiers had been killed. The terrible job of clearing the battlefield fell to the Union soldiers who had won the battle. Many thousands on both sides had been wounded. The wounded were moved to medical centers for treatment. The dead were buried. Most of the bodies were buried where they fell. The Confederate dead generally were buried together in large, shallow graves. Union troops who fell were buried in separate graves all over the battlefield.
A few weeks after the battle, the governor of Pennsylvania visited Gettysburg. As he walked over the battlefield, he saw where rains had washed away the earth, covering many of the fallen soldiers. He said men who died so bravely should have a better resting place than that. The governor said a new cemetery should be built for the bodies of the Union soldiers. He asked the governors of other northern states to help raise money for the cemetery. Within a month, there was money enough to buy a large area of the battlefield for a military cemetery. Work began almost immediately. The human remains were moved from other places on the battlefield and put into graves in the new cemetery.
The governor planned a ceremony in November 1863 to dedicate the Gettysburg Cemetery. He invited governors and congressmen from each state in the Union. he asked a former senator and governor of Massachusetts, Edward Everett, to give the dedication speech. An invitation was sent to the White House, too. The governor asked President Lincoln to come to the ceremony. He asked Lincoln to say a few words. Lincoln agreed to do so. He felt it was his duty to go. He wanted to honor the brave men who had died at Gettysburg. Lincoln hoped his words might ease the sorrow over the loss of these men and lift the spirit of the nation.
Lincoln was advised to talk about democracy. He recently had received a letter from a man in Massachusetts. The man had just returned from a visit to Europe. The man told Lincoln that Europeans saw the war more clearly than Americans, who were in the middle of it. He said they saw it as a war between the people and an aristocracy. The South, he said, was ruled by a small group of aristocrats. He said once the people understood that it was a war for democracy, they would win it quickly. The man urged Lincoln to explain to the common people that the war was not the North against the South, but democracy against the enemies of democracy.
Lincoln was busy during the 2 weeks before the ceremony at Gettysburg. He did not have much time to work on his speech. He decided what to say, but he did not choose the exact words he would use. Lincoln left Washington November 18th for the train ride to Gettysburg. The train stopped in Baltimore. A crowd waited to see him. An old man came up and shook Lincoln's hand. He told the president that he had lost a son in the fighting at Gettysburg. Lincoln said he understood the man's sorrow. Lincoln said to the old man, "When I think of the sacrifices of life still to be offered, and the hearts and homes to be made lonely before this terrible war is over, my heart is like lead. I feel at times like hiding in a deep darkness."
Lincoln arrived at Gettysburg at sundown. He had dinner. Then he went to his room to complete the speech he would give the next day. He worked for several hours. Finally, it was done. The next morning, Lincoln, on horseback, led a slow parade to the new cemetery. A huge crowd waited before the place where Lincoln and the other important visitors would sit. Military bands played. Soldiers saluted.
The ceremonies began with a prayer. Then Edward Everett rose to speak. Everett stood silent for a moment. He looked out across the battlefield and the crowds that now covered it. He began to talk about the Civil War and what had caused it. He spoke about Lee's invasion of the North. He told how Northern cities would have fallen had Lee not been stopped at Gettysburg. He praised the men who had given their lives in the great battle. Everett spoke for almost 2 hours. He closed his speech with the hope that the nation would come out of the war with greater unity than ever before. Then Lincoln stood up. He looked out over the valley, then down at the papers in his hand. He began to read.
Four score and 7 years ago, our fathers brought forth on this continent a new nation conceived in liberty and dedicated to the proposition that all men are created equal. Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can long endure. We are met on a great battlefield of that war. We have come to dedicate a portion of that field as a final resting place for those who here gave their lives that that nation might live. It is altogether fitting and proper that we should do this. But in a larger sense, we cannot dedicate, we cannot consecrate, we cannot hallow this ground. The brave men, living and dead, who struggled here have consecrated it far above our poor power to add or detract. The world will little note nor long remember what we say here. But it can never forget what they did here. It is for us, the living, rather, to be dedicated here to the unfinished work for which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us, that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion. That we here highly resolve that these dead shall not have died in vain. That this nation, under God, shall have a new birth of freedom. And that government of the people, by the people, for the people, shall not perish from the earth.
The crowd applauded for several minutes. Then the people began to leave. Lincoln turned to a friend. He said he feared his speech had been a failure. He said he should have prepared it more carefully. Edward Everett did not agree with Lincoln. He said the president's speech was perfect. He said the president had said more in 2 minutes than he, Everett, had said in 2 hours. Newspapers and other publications praised Lincoln's Gettysburg address. Said one, "The few words of the president were from the heart, to the heart. They cannot be read without emotion." Abraham Lincoln went back to Washington that night. He was very tired. Within a week, his secretary announced that the president was sick. He was suffering from smallpox.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.